من فقط عاشق اینم، روزایی که با تو تنها کارو بار زندگیمو بذارم برای فردا.
You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1, the following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
এইবারের গানটি একাধারে একটি প্রার্থনা এবং প্রতিজ্ঞা, সুবিধাবাদের প্রলোভন।
শুভ সন্ধ্যা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই সপ্তাহের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আজ 14 মার্চ 2018 বুধবার, বরাবরের মতে প্রতিবার এই প্রতি বুধবার শুনতে পান এই বাংলা অনুষ্ঠান রাত 8:30 থেকে রাত 9:15 অবধি রেডিও 4EB 98.1 FM এ। আজকের অনুষ্ঠানে আমি সুমিত বরাবরের মতো না বরাবরের মতো না বাট ঘুরে ফিরে আসছি। আমি ভালোই লাগছে আপনাদের মাঝে আসতে পেরে। রিসেন্ট একটি খুব একটা করুণা, খুবই বেদনাদায়ক এবং একটি দুঃখের একটি ঘটনা আমাদের আমাদের বাঙালি আমাদের বাংলাদেশে ঘটে গেছে এবং আমরা খুবই শোকাহত সেই ব্যাপারে, যে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে একটি বিমান দুর্ঘটনা হয়েছে নেপালের কাঠমান্ডুতে, সেটা খুবই আমাদের সমস্ত জাতিকে শোকাহত করেছে। আমরা স্তব্ধ হয়ে গেছি এবং আমরা খুবই ভেতর থেকে বেশ খানিকটা দুঃখিত। তো যারা কম বেশি সবাই জানেন কি হয়েছে, তবু আমি একটু প্রতিবেদন একটি পেয়েছি, একটু পড়ি। ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে। সোমবার কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ আজ প্রথম আলোকে বলেন, কাঠমান্ডু বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হবার খবর পেয়েছি, আমরা ঢাকা থেকে যোগাযোগের চেষ্টা করছি, বিস্তারিত জানার চেষ্টা অপেক্ষায় আছি। আমরা খবরটি সোমবারে, সেজন্য ইতিমধ্যে অনেকখানি বিস্তারিত খবর এসে গেছে আমরা জানি। দুপুর বারোটা থেকে একান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 71 জন আরোহী নিয়ে এটি ছেড়ে যায়। নেপালে পৌঁছানোর সময় স্থানীয় সময় 2:20 অর্থাৎ বাংলাদেশ সময় 3:05 এটি বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে বিধ্বস্তর কারণ জানা যায়নি, এখন আমরা অনেকখানি জানি, এটা আমি আগের প্রতিবেদন পড়ছি, আবারও বলছি। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ধারণা করছে, অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচার্য দেশটির ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্টকে বলেন, এজ পর্যন্ত 17 জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সিভিল এভিয়েশন অথরিটি অফ নেপালের মহাপরিচালক সঞ্জীব গৌতম বলেন, অবতরণের সময় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই অবস্থায় উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করে। উড়োজাহাজটিকে বিমানবন্দরের দক্ষিণ দিক থেকে অবতরণের করার জন্য বলা হলেও উত্তর দিক থেকে অবতরণ করেছে। তিনি আরও বলেছেন, উড়োজাহাজটিতে সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির সৃষ্টি হয় এবং এই অস্বাভাবিক অবতরণের প্রকৃত কারণ জানা যায়নি এখন পর্যন্ত। তো এই বিষয়ে অনেক রকমের খবর পরে বেরিয়েছে আমরা জানি। আমি সর্বশেষ খবরটি যেটা এসছে সেটা আমি দেখি, যদি কিছু পাওয়া গিয়ে থাকে এই ব্যাপারে দেখছি একটু। এটির ব্যাপারে একটি আলাদা করে একদম একটি নিউজ এরিয়া খোলা হয়েছে, যেখানে এই রিলেটেড সমস্ত রকমের নিউজ শেয়ার করা হচ্ছে এবং জানা যাচ্ছে। আমরা অনেকেই বিভিন্নভাবে ফেসবুকে অ্যাকচুয়ালি এটা বেশ মানে নিউজ এসছে এবং শেয়ার এসছে। সর্বশেষ যে খবরটি আমার কাছে আছে সেটি হচ্ছে যে বৃহস্পতিবারে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে হতাহত হওয়ার ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, গত সোমবার নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহত হওয়ার ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল গোটা জাতি নিহত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা জানাবে। সোমবার বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন 51 জন, এর মধ্যে ইউএস বাংলার 4 ক্রু সহ 26 জন বাংলাদেশি। নিহত ব্যক্তিদের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন বিমানের পাইলট আবিদ সুলতান। তিনি গত মঙ্গলবার সকালে নরভিক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে উড়োজাহাজে থাকা 32 জন বাংলাদেশি যাত্রীর মধ্যে বেঁচে আছেন 10 জন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, বাকিদের অবস্থা খারাপ নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। আরো খবর আছে, সেটা হচ্ছে যে কাঠমান্ডুতে যে বিমান দুর্ঘটনা হয়েছে তাতে নিহত যাত্রীদের লাশ শনাক্ত করার প্রক্রিয়া দ্রুততর করতে নেপালকে ডিএনএ পরীক্ষার কাজে সহযোগিতা করতে চায় বাংলাদেশ। নেপালকে ঢাকায় অবস্থিত বাংলাদেশে ডিএনএ ল্যাব ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল রাতে প্রথম আলোকে এই তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত দুর্ঘটনায় বাংলাদেশের 26 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও আলাদা করে প্রত্যেকের মৃতদেহ শনাক্ত করা যায়নি। নেপালেরও সমান সংখ্যক নাগরিক ওই দুর্ঘটনায় মারা গেছেন, ফলে গতকাল সন্ধ্যা পর্যন্ত স্থানীয় যাত্রীদের সপাঁচেক স্বজন হাসপাতালে ভিড় জমান। উড়োজাহাজে আগুন লাগায় নিহত ব্যক্তিদের চিনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সব মিলিয়ে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হতে সময় লাগছে। এ পরিস্থিতিতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষার জন্য নেপালকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে একদিন আগেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। ইউএস বাংলার এই সোমবার নেপালে যে দুর্ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে তিনি সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরেছেন। তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন সরকারি এক সফরে একদিনের জন্য এবং সেটা সংক্ষিপ্ত করে তিনি মঙ্গলবার দেশে ফিরেছেন। এদিকে যেটা হচ্ছে যে আরও বেশ কিছু খবর আছে, সেটা হচ্ছে যেমন বেশ কিছু দেশ শোক বার্তা পাঠিয়েছে বাংলাদেশকে। তাদের মধ্যে আছে আমি বলছি যারা যাদেরকে শোকবার্তা যা দুঃখিত হ্যাঁ বাংলাদেশি যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী, তিনি বিমানের দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন যে তিনি অত্যন্ত শোকাহত এই ঘটনায় এবং কাঠমান্ডু বিমানবন্দরে বাংলাদেশি বিমান দুর্ঘটনায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানিতে তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি তার আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন পুতিন। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে 51 জন লোক মারা গিয়েছিল। এছাড়াও বাংলাদেশকে শোক জানিয়েছে মেসি রোনালদো লীগ। বাংলাদেশের আবেগের লাল সবুজের পতাকা পোস্ট করেছে লা লিগা, তাতে লিখেছে সোমবার কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা লা লিগার। শিশু স্প্যানিশ লীগের এই সৌজন্য ভালোবাসায় আবেগকে ছুঁয়েছে বাংলাদেশের মানুষ। ভালো লাগতো এই মানে এতগুলো লোক মারা গেছে তার জন্য ভালো লাগেনি, ভালো লেগেছে মানে সবাই তারা বিভিন্ন জন শোক প্রকাশ করছেন এবং মানে সবাই যে এই বিপদে বা এই যে একটি দুর্ঘটনায় এতে যে একই সাথে তারাও যে দুঃখিত হয়েছেন এটি মানে ভালো লাগে এইভাবে যে একটু ভালো লাগলো মনে কোণে হলো যে বাংলাদেশ একা নয়, সবাই দেখছে এবং সবাই সে সাথে হেল্প করার জন্য চেষ্টা করছে। আমরা জানি পৃথুলা রশিদ ছিলেন বিমানের একজন পাইলট এই বিমানটির, এবং তার তিনি মারা গিয়েছেন এবং যেটা মানে অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে তার ভালোবাসার কাজটি করতে যেয়ে তিনি নিহত হয়েছেন। মিরপুরের ডিওচিএসএ বহুতল ভবনের দোতলায় পৃথুলাদের বাসা। গতকাল মঙ্গলবার ওই ভবনের নিচতলায় দাঁড়িয়ে শোনা যাচ্ছিল কান্নার আওয়াজ। দোতলায় পৃথুলাদের বাসায় গেলে উপস্থিত আত্মীয় স্বজনদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। পৃথুলার ছোট খালু তৌফিকুর রহমান বলেন, নেপালে যাওয়ার আগে বিমানবন্দর থেকে মাকে ফোন দিয়ে জানিয়েছিল পৃথুলার বাপ মামা গেছেন মৃতদেহ আনতে। তিনি আরও বলেন, পৃথুলাকে নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে বলে আমরা আর মিডিয়ার সামনে আসতে যাচ্ছি না। আমাদের মেয়েকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে যেটা ঠিক না। আপনারা যারা জানেন না, অনেকেই হয়তো যারা ফেসবুকে অ্যাক্টিভ থেকে থাকবেন তারা হয়তো জেনে থাকবেন যে অনেকেই বিভিন্ন রকমের কমেন্টস করেছেন তাকে নিয়ে। আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট মুক্ত মনা, এবং আমি বিশ্বাস করি যে কোনো ভালো কাজেই বাধা দেওয়া ঠিক নয়। তো পৃথুলা একজন সাহসী নারী ছিলেন এবং একটি নারী ক্ষমতায়নের বা যেটাকে বলা যায় যে নারীর আধুনিকায়নের যে একটি উল্লেখযোগ্য একটি উদাহরণ তিনি তা ছিলেন। এবং তাকে নিয়ে যদি আসলে খুব খুব পিকিউলিয়ার বা খুব রেডিকিউল করা হয় তাহলে জিনিসটা আসলে খুব একটা শোভন নয়, তাই নাকি? তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা অনেক খবর মানে একটু দুঃখেরই খবর, মনটা একটু খারাপ এতগুলো লোক একসাথে হলো এবং বাংলাদেশের জন্য এটা অনেক দিন পরই এরকম একটি ব্যাপার হলো। তো চলুন আবার একটি গান শুনে আসি, গানের পরে বিজ্ঞাপন বিরতির পরে আবার আসবো, কোথাও যাবেন না।
শিকড়ে বাঁধা মাটি যেন আমি বেচতে দেব না। আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয়রানি হারানো শব্দের খোঁজ। আরে ভাবে
অনেকক্ষণ ভালো লাগছে। আমি একটা জিনিস জানতে চাই যে কখনো কি মনে হয়েছে লাবু ভাই বা বাবু ভাইয়ের না অনেক হয়েছে আর গান না বসে পড়লাম এরকম কখনো?
থামা যাবে না,
আমরা সবসময় পাশে।
মৌসুমী বনকার খোঁজ তুমি,
Radio 4EB is hosting another Women's Luncheon. Join us at 12:30pm on Saturday the 24th of March at Radio 4EB, located at 140 Main Street, Kangaroo Point. Come and enjoy an afternoon of activities, lunch and talks from special guest speakers. We'll see you at the 4EB Women's Luncheon, 12:30pm on Saturday 24th of March at Radio 4EB.
বিরতির পর গানের পরে ফিডব্যাকের গান মৌসুমি এবং তার আগে অটোগ্রাফ সিনেমার গান দুটোর পরে আবার ফেরত এলাম। একটি প্রতিবেদন পেলাম বেশ ভালো এবং ইনফরমেটিভ, সেটি হচ্ছে যে এই যে রিসেন্ট যে বিমান দুর্ঘটনাটি হলো এটারই একটু মানে একটু ফিরে তাকানো টাইপের আর কি, যে যেই এই উড়োজাহাজ যে বিধ্বস্ত হলো কাঠমান্ডুতে তার 34 বছর আগে ঢাকায় এমন একটি বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটেছিল। সেটা ছিল বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ, তাতে নিহত হয়েছিল 45 জন যাত্রী ও ক্রু। তবে গতকালের ঘটনা মানে এই সোমবারের ঘটনা আগে সব দুর্ঘটনাকে ছাপিয়ে গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র জানায় গত এই চৌত্রিশ বছরে দেশে বিদেশে যাত্রীবাহী উড়োজাহাজে ঘটনা ঘটেছে অন্তত 35টি। এই দুটি ছাড়া আর কোনোটিতে প্রাণহানির ঘটনা ঘটেনি। দেশীয় যাত্রীবাহী বিমানের প্রথম বড় ধরনের দুর্ঘটনাটি ঘটে 1984 সালের 4ই অগস্ট। ওই দিন বাংলাদেশ বিমানে এয়ারলাইন্সের একটি ফকার উড়োজাহাজ F-27 চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে বিধ্বস্ত হয়, তাতে যাত্রী ক্রু সহ 45 জন নিহত হন। ওই উড়োজাহাজে বৈমানিক ছিলেন ক্যাপ্টেন কায়েস এবং সহ বৈমানিক ছিলেন রোকসানা। এরপর 1991 সালে 15 জন বাংলাদেশ বিমানের একটি F-28 উড়োজাহাজ রাজশাহী বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 1992 সালে ঢাকায় একটি ATP উড়োজাহাজ, পরের বছর DC-10 ঢাকায় দুর্ঘটনায় পড়ে। এরপর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কাঠমান্ডু, লন্ডন, রিয়াদ, সিঙ্গাপুর, নয়াদিল্লি, মাস্কাট, দুবাই ও কলকাতা 28টি বাংলাদেশি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার মুখে পড়ে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এর বাইরে বিভিন্ন সময়ে ফ্লাইং ক্লাব ও বিমানবাহিনীর বেশ কটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ঘটনা আছে, তবে তাতে হতাহতের সংখ্যা অনেক। এর মধ্যে 1998 সালে 27শে সেপ্টেম্বর প্রশিক্ষণ উড্ডয়নের সময় এয়ার পারাবতের একটি বিমানে আগুন ধরে গিয়ে ঢাকার পোস্তগোলায় বিধ্বস্ত হয়, তাতে নিহত হন কথাসাহিত্যিক সেলিনা হোসেনের মেয়ে বৈমানিক ফারিয়া লারা ও সৈয়দ রফিকুল ইসলাম। 2002 সালে 7ই জুন পারাবতে আরেকটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত হন এবং পাইলট মোখলেসুর রহমান সাকিবেতে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত হন পাইলট মোখলেসুর রহমান সাকিব। এর দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় বেসরকারি এয়ারলাইন্স এয়ার পারাবত। তো এর আগেও দুর্ঘটনা ঘটেছে, তবে এইবারে দুর্ঘটনাটি অনেক বড় এবং এটির দুঃখটাও অনেক বড়। যাই হোক, আমরা যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে আমরা আশা করছি এবং সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করছি যে বিমান দুর্ঘটনা যত সম্ভব যদি এড়ানো যায় ততই ভালো, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না, বিশেষ করে এই ধরনের দুর্ঘটনা সমস্ত জাতিকে আচ্ছন্ন করে ফেলে, এগুলো আমরা চাই না। যাই হোক, সময় হচ্ছে আবার একটি গান শোনা, আরতি মুখার্জির গান না বলে এসেছি তা বলে ফেব না।
তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধুলি ভরা, শুধু বারে বারে ফিরে ফিরে যাওয়ার হৃদয়ে নৃত্য করা, তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধুলি ভরা, শুধু বারে বারে ফিরে ফিরে যাওয়ার হৃদয়ে নৃত্য করা।
আজ আরো আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিভেন হকিন্স। তার বয়স হয়েছিল 76 বছর। তিনি পৃথিবীর সেরা মহাকাশ বিজ্ঞানীদের একজন, যার লেখা ব্রিফ হিস্ট্রি অফ টাইম সর্বকালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইদের একটা। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর ও আপেক্ষিকতা নিয়ে গবেষণার জন্য বিখ্যাত ছিলেন ব্রিটিশ এই পদার্থবিদ। লুসি, রবার্ট ও টিম নামে স্টিফেন হকিংসের 3 সন্তান। তারা বলেছেন, আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা আজ মারা গেছেন। তিনি বিখ্যাত এক বিজ্ঞানী ছিলেন, তার কাজ দীর্ঘদিন বেঁচে থাকবে। স্টিফেন হকিংসের সাহস ও অধ্যাবসায়ের প্রশংসা করেন তার সন্তানেরা। তারা বলেন, হকিংয়ের প্রতিভা এবং রসবোধ বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রেরণা যোগাবে, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। পদার্থবিদ্যার ইতিহাসে অন্যতম সেরা তাত্ত্বিক হিসেবে বিবেচনা করা হয় স্টিফেন হকিংকে। তার জন্ম হয়েছিল ইংল্যান্ডের অক্সফোর্ডে 8 জানুয়ারি 1942 সালে। দুরারোগ্য মোটর নিউরন ব্যাধি ছিল স্টিফেন হকিংসের, কিন্তু শারীরিক অক্ষমতা তাকে রুখতে পারেনি। আইনস্টাইনের পর হকিংকে বিখ্যাত পদার্থবিদ হিসেবে গণ্য করা হয়। তার বাবা ফ্র্যাঙ্ক হকিং ছিলেন জীববিজ্ঞানের গবেষক, মা ইজাবেল হকিং ছিলেন রাজনৈতিক কর্মী। বাবা চেয়েছিলেন হকিং বড় হয়ে চিকিৎসক হোক। ছেলেবেলা থেকেই হকিংয়ের আগ্রহ ছিল বিজ্ঞান আর গণিতে। এরপর মহাবিশ্বের অজানা বিষয়গুলো নিয়ে সবসময় উৎসুক ছিলেন তিনি। মহাবিশ্ব সৃষ্টির রহস্য, বিগ ব্যাং থিওরির প্রবক্তা বলা হয় স্টিফেন হকিংসকে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক পদ থেকে 2009 সালে অবসর নেন। রয়্যাল সোসাইটি অব আর্টসের সম্মানীয় ফেলো এবং পন্টিফিকাল একাডেমি অব সায়েন্সের আজীবন সদস্য ছিলেন তিনি। 1988 সালে ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠেন হকিং। বইটিতে তিনি মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে তত্ত্ব দেন। আন্তর্জাতিকভাবে বেস্টসেলার হিসেবে বইটির এক কোটি কপি বিক্রি হয়। মহাবিশ্ব নিয়ে প্রকাশিত তার আরেকটি বই হচ্ছে দ্য গ্র্যান্ড ডিজাইন। প্রিন্স অফ অস্ট্রিয়ান্স পুরস্কার, জুলিয়াস এডগার লিলিয়ান ফেল্ট পুরস্কার, উলফ পুরস্কার, কোপলি পদক, এডিংটন পদক, হিউ পদক, আলবার্ট আইনস্টাইন পদক সহ 1 ডজনেরও বেশি ডিগ্রি লাভ করেছেন তিনি। হকিংয়ের সবচেয়ে বড় কৃতিত্ব হল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা এবং বোর হাইজেনবার্গ কোয়ান্টাম তত্ত্বকে মিলিয়ে দেওয়া। আপেক্ষিকতা তত্ত্ব কাজ করে মহাজাগতের অতিকায় বস্তু নিয়ে, কোয়ান্টাম তত্ত্বের বাহাদুরি হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগতে। এছাড়াও আরেকটি প্রতিবেশন যে স্টিফেন হকিংসের 10টি তথ্য, দুঃখিত, ১৯৪২ সালে 8 জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেছেন তিনি। বিশ্ববিখ্যাত 1959 সালে 17 বছর বয়সে অক্সফোর্ড ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা শুরু করেন হকিং। চেয়েছিলেন গণিতে পড়তে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের গণিতে পড়ার সুযোগ না থাকায় পদার্থবিজ্ঞানে পড়েন তিনি। তিনি প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। হকিংয়ের সম্মানসূচক ডিগ্রির সংখ্যা 1 ডজন। 1982 সালে সিবিএ অর্জন করেন। রয়্যাল সোসাইটির ফেলো ও ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের সদস্য তিনি। হকিং 21 বছর বয়স থেকে অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস ALS রোগে ভুগছিলেন। এই রোগ খুব কম দেখা যায়, এটি খুব ধীরে ধীরে মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলে। 1985 সালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হন। তার ভোকাল কর্ড ও ল্যারিংস নষ্ট হয়। এতে কিবোর্ড চালিত ইলেকট্রনিক স্পিচ সিনথেসাইজার তার হুইলচেয়ারে বসানো হয়। 1988 সালে তার লেখা ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি সর্বকালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের একটি। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর ও আপেক্ষিকতা নিয়ে গবেষণার জন্য বিখ্যাত ছিলেন এই ব্রিটিশ পদার্থবিদ। 25 বছরের বিবাহিত জীবনে 3 সন্তানের জনক হকিং। জেন হকিংয়ের সঙ্গে 1995 সালে ছাড়াছাড়ি হয়ে যায় তার। পরে নার্স এলাইন মেসনকে বিয়ে করেন। আইনস্টাইন পর হকিংকে বিখ্যাত পদার্থবিদ হিসেবে গণ্য করা হয়। হকিংয়ের নাম অনুসারে এক কণাস্রোতের নাম দেওয়া হয়েছে হকিং বিকিরণ। হকিং ও তার মেয়ে লুসি হকিং মিলে 2007 সালে শিশুদের জন্য জনপ্রিয় বই জর্জ সিক্রেট কি টু দ্য ইউনিভার্স লেখেন। এর 3টি সিকুয়েল রয়েছে। 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম পুরস্কারে ভূষিত করেন। স্টিভেন হকিংসকে নিয়ে বেশ মুভিও বেরিয়েছে এবং মনে হয় দু তিন বছর আগেই একটি মুভি বেরিয়েছিল। মুভিটি যথেষ্ট পরিমাণে সমাদৃত এবং আলোচিত হয়েছে এবং বেশ ভালো মুভি হিসেবে জনপ্রিয় হয়েছে। তো আমরা অনুষ্ঠানের বেশ শেষের দিকে চলে আসছি। শেষে আপনাদেরকে আরেকটি গান শোনাতে যাচ্ছি এবং না দুঃখিত, অ্যাকচুয়ালি অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে আমরা চলে আসছি। তো আজ আর গান হবে না, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আগামী অনুষ্ঠানে আবার কথা হবে, ততক্ষণ সাথে থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ।
And that concludes the weekly program in Bangla language from 4AB FM 98.1.
Listening to Radio 4EB FM 98.1. The next program is in Farsi, the Persian language.
Inja Brisbane Radio Manobeshno. که هستید و برنامه 113 منو بشنو رو میشنوید و یک درود ویژه و شما عزیزانی که از طریق پخش زنده فیسبوک منو بشنو رادیو بین برنامه 113 ما هستید. امروز چهارشنبه 14 مارچ 2018 میلادی برابر و مقارن با 23 اسفند ماه 1396 خورشیدی است. ساعت حدود 9 و 17 دقیقه شب به وقت محلی است و صدای ما رو روی موج 98.1 FM به صورت زنده و مستقیم از ایستگاه رادیو 4EB بریزبن استرالیا میشنوید. من که زهره هستم، امیدوارم دیشب چهارشنبه سوریتون شاد و بی خطر بوده باشه و امیدوارم در سال جدید سرخی و گرمای آتش جای زردی و رخوت زندگیتون رو بگیره.
سلام میکنم خدمت همه شنوندگان عزیز، احسان هستم و با یک گزارش ورزشی دیگه در خدمتتونم.
سلام، شهره هستم، خوشحالم که در چهارشنبه آخر سال 96 در خدمتتون هستم با برنامه منو بشنو کوچولو.
سلام دوستان، من هم پیمان هستم و در آخرین برنامه در سال 96 در خدمت شما عزیزم.
البته یه برنامه دیگه داریم.
البته فکر می‌کنم 97 میشه.
نه دیگه، هنوز ما در 96 هستیم و چند ساعت دیگه سال تحویل میشه که ما در خدمت شنوندگان خواهیم بود.
خب چه خوب.
منم سلام میکنم خدمت همه شنوندگان رادیو منو بشنو. خاطره هستن، امشب با یک مکان دیدنی دیگه از بریزبن در خدمتون هستم. چهارشنبه سوری همگی مبارک و سرخی روزگار به کامتون.
آخر سال ایرونی اومدم بعد چهارشم سوری، عاشق زنی و شیطونی، آجیل و دوست و مهمونی، تو هم یه گله آتیشی، بسوزونی و دل برگیشی. چه خوبه امشب کنارمی، شانس با من چون تو یارمی. آتیشی میسوزونی ما رو، باز میخندونی ما رو، آتیشی میسوزونی ما رو، باز تو میرقصونی ما رو، که شب چهارشنبه سوری تو زیر و رو کنی حال ما رو، محشری و افسونگری و خوب میبری تو دل ما رو. زردیمونو میده سرخیش و داخشه تنور عشقمونو، امشب به یاد همه گیمون میمونه، ایرونی هر جاست همیشه هم زبونه. آتیشی میسوزونی ما رو، باز میخندونی ما رو، آتیشی میسوزونی ما رو، باز تو میرقصونی ما رو، شب چهارشنبه سوری